রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাত ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আর এহসান, এই মোবারক দিনগুলো, রহমতময় দিনগুলো আমরা পেয়েছি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। যারা অনুষ্ঠান দেখছেন, নিজেদেরও শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ তাআলা, কেননা এক ইলমে দিনের মজলিসে আমরা বসতে পেরেছি। আর এই মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলোতে কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়, বিভিন্ন হাদিসের মোবারকা নিয়ে আলোচনা করা হয়, কথা বলা হয় আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে। তো এটা একটি ইলমে দিনের মজলিস, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দিন অর্জন করা, মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দিন অর্জন করার যে সুযোগ দিয়েছেন বা তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা উচিত আমাদের। আজকের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারী তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। এর পাশাপাশি যে বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, তাও আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ চায় চমৎকার কিছু তথ্য আপনাদেরকে জানানোরও আমরা চেষ্টা করব আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, চলুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, আর স্ক্রিনে এর তর্জমাও দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ সকল আয়াতে কারিমাতে কি ইরশাদ করেছেন আমাদের জন্য, আর এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতুহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله العظيم।
سبحان الله سبحان الله। চমৎকার কোরআন পাকের আয়াতের তর্জমা আমরা দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উপদেশগুলো কোরআনে এসেছে আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য, আমরা যেন সেই উপদেশগুলো মানতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য উপদেশ রয়েছে কোরআনে পাকের মধ্যে বান্দার জন্য। আমরা বড় ভাইয়ের উপদেশ মান্য করি, বাবার উপদেশ মান্য করি, টিচারের উপদেশ মান্য করি, হ্যাঁ করতেই হবে আদবের ক্ষেত্রে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশগুলোকে সবার আগে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা অসংখ্য উপদেশ কোরআনে পাকের মধ্যে মুমিনকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, মুসলমানকে দিয়েছেন। এই সকল আদেশগুলো আমাদের পালন করার আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, চমৎকার এক বিষয় নিয়েছে আলোচনা করার জন্য। আনুগত্য আদব এমন একটি বিষয় বলা হয়েছে, যার মধ্যে আদব নেই তার মধ্যে দিন নেই। দিন বলতে দিন ইসলামের যে শিক্ষা বা হুকুম আহকাম বলা হয়েছে, ওই ব্যক্তির মধ্যে দিন নেই। আদব এমন একটি জিনিস, আনুগত্য এবং আদব আমাদেরকে যারা শিখিয়েছেন তারা হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নেককার বান্দারা, আউলি একরাম, সাহাবা একরাম, তারা আমাদেরকে আদব শিখিয়েছেন। সর্বপ্রথম তো রসুলের আদব বিষয় আজকে নিয়েছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও আদব। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও আদব সবচাইতে বেশি যারা করেছেন তারা সাহাবা একরাম, এটা তো মানতেই হবে। এরপরে জমানার পরিবর্তনে ধীরে 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 আমরা যে শিখলাম রাসূলকে আদব ও আনুগত্য করতে হবে সেটা আউলিয়ে কেরাম থেকেই শিখেছি। আর আউলিয়ে কেরাম কীভাবে আল্লাহ রাসূলকে আনুগত্য করেছেন, আদব করেছেন, এ ব্যাপারেও কিন্তু তাদের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখতে পাই। আলোচনার জন্য স্টুডিওতে আজ আমাদের সাথে আছেন হাসান আত্তারি ভাইও আছেন আমাদের সাথে, এবং ফজলে রাব্বি আত্তারি মাদানী ভাইও আমাদের সাথে রয়েছেন। আজকের যে বিষয় নিয়েছে এ নিয়ে আলোচনা শুনবো তাদের থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও আদব। এর পূর্বেই আমির হামজা ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তালা শ্রবণ করি তার থেকে, এরপর আল্লাহ আছে ইনশাআল্লাহ তালা এ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব শুনব। জি আমির হামজা ভাই।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো মাওলা মাওলা মাওলা, 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 করো দয়া হে খোদা
সবাই তোমার গুণ
সবাই তোমারই গুণগান, তুমি সস্তা আমাদের ইমান, তোমার উপমানে রহমান, তোমার কাছে আমার আহ্বান, কর গোনা ক্ষমা দয়াবান, ও গো মাওলা মাওলা মাওলা, 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 কর দয়া হে খোদা মহান মাওলা, কর দয়া হে খোদা মহান, তুলেছি তো হাতে সুমহান, কর দয়া হে খোদা মহান, ও গো মাওলা মাওলা মাওলা, 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 আমরা গরীব দুঃখী মুসলমান, আজ বিশ্বে মাঝে পেরেশান, হে অনন্ত অসীম রহমান, শুনো আমাদের এই আহ্বান, দাও না শক্তি মন শক্তিমান, যেন গাই ইসলামের জয় গান, ও গো মাওলা মাওলা মাওলা, 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 কর দয়া হে খোদা মহান মাওলা, কর দয়া হে খোদা মহান, তুলেছি দু হাতে সুমহান, কর দয়া হে খোদা মহান, ও গো মাওলা মাওলা মাওলা, ও গো মাওলা মাওলা মাওলা, ও গো মাওলা মাওলা মাওলা, ও গো মাওলা মাওলা মাওলা,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ প্রশংসা, আল্লাহ তাআলার জিকির শুনতেছিলাম আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জবান দিয়েছেন আমাদেরকে, এই জবান যেন এই পবিত্র কাজেই আমরা ব্যবহার করতে পারি। মানুষ প্রতিদিন হাজার হাজার শব্দ ব্যবহার করে, এমনও মানুষ পাওয়া যাবে হয়তো বা, যদি আমার ভুল না হয়, এই হাজার হাজার শব্দের মধ্যে রবের নাম, সৃষ্টিকর্তার শুকরিয়া, সৃষ্টিকর্তার জিকির হয়তো বা পুরো দিনে একবারও তার নসিব হয় না, এটাও একবার চিন্তা করা উচিত। আর অনেক মানুষ এমনও পাবেন, সেই হাজার হাজার শব্দের মধ্যে বেশিরভাগ শব্দটাই আল্লাহ তালার প্রশংসায়, আল্লাহ তালার জিকির অতিবাহিত করে। কেউ জিজ্ঞাসা করলো কেমন আছেন, আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞাসা করলো আপনি কি দুপুরের খাবার বা সকালের খাবার খেয়েছেন, সে বলে আল্লাহ তালার দয়া আলহামদুলিল্লাহ যথেষ্ট। কিন্তু আবার এটার উল্টা যদি দেখি, যারা হাজারো শব্দ বলে একটা শব্দ রবের নামের নেই, একটা শব্দের মধ্যেও আল্লাহ তালার জিকির নেই, জিজ্ঞাসা করবেন কেমন আছেন, বলবে ভালো। হ্যাঁ, প্রশ্নে দাতার উত্তর তো হয়ে গেল, কিন্তু রবের শুক্রিয়া কোথায় এখানে? যদি জিজ্ঞাসা করা হয় সকালে খেয়েছেন, জি। যারা চায় যে প্রশ্নকারীর প্রশ্নের উত্তরও হয়ে যাক, আল্লাহ তালার প্রশংসাও হয়ে যাক, আল্লাহ তালার জিকিরও হয়ে যাক, তারা একটু চেষ্টা করে, বাস আল্লাহ তালার জিকিরও করে নেয়, আল্লাহ তালার প্রশংসাও করে নেয়। কিন্তু সেই হাজার হাজার শব্দের মধ্যে যারা একটা শব্দ আল্লাহ তালার প্রশংসায় ব্যবহার করতে পারে না, তাদেরও একবার চিন্তা করা উচিত। এমনটা তো নয় আল্লাহ তালা আমার প্রতি নারাজ, তাই আমি আল্লাহ তালার প্রশংসা করতে পারছি না। এটাও বলাই হয়েছে যে যাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট তাদের সেজদা দেওয়ার তৌফিক হয় না, আল্লাহ তাআলার জিকির করার তৌফিক হয় না, তারা পারে না আল্লাহ তাআলার প্রশংসা করতে যাদের প্রতি আল্লাহ তাআলা নারাজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে জবান দিয়েছেন এক নিয়ামত, এই জবানকে যেন আমরা আল্লাহ তাআলার জিকিরে, প্রশংসায়, হ্যাঁ, এবং হামদে বারি তালায়, দুরুদ ও সালামে, নাতে রসুলে, কোরআনে পাকের তেলোয়াতে যেন আমরা ব্যস্ত রাখতে পারি। আজকের যে বিষয় দর্শক নিয়েছি, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদব, ফজলে রাব্বি ভাই থেকে শুরু করতে চাই, কিছু আলোচনা শুনি, এরপরে হাসান ভাইয়ের কাছেও আসবো, নাতে রসুলও শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি ফজলে রাব্বি ভাই,
আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর একটি বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য এবং আদব।
জি,
মূলত আগেও বলেছিলাম যে দিনে ইসলাম নামই হচ্ছে হুজুর সাল্লামের আনুগত্য করার।
জি,
হুজুর সাল্লাম যেটা হুকুম দেন সেটা মেনে নেয়া, যা থেকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকা,
বিরত থাকা,
এটার নামই হচ্ছে ইসলাম। আল্লাহ পাক যুগে যুগে নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন এবং মখলুকের মানুষদের হিদায়তের জন্য নবী রাসুলগণ আসতেন, এবং আল্লাহ পাক যেই নবীকে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে, প্রত্যেক নবী নিজের দায়িত্বের হক আদায় করেছেন, অর্থাৎ প্রত্যেকটা দায়িত্ব পালন করেছেন। আল্লাহ পাক যা যা দায়িত্ব দিয়েছেন সকল দায়িত্ব তারা পালন করেছেন, এবং সর্বশেষে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী আসবে না। তা এখন আমাদের নবীকে আল্লাহ পাক পাঠালেন এবং ইরশাদ করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ হলো মুমিনদের উপরে যে আল্লাহ পাক তাদেরই মধ্য থেকে,
জি,
তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করে দিলেন। আচ্ছা, তো রাসূলের কাজ কি? বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূল কি করেন? ওই তাদের মাঝে আল্লাহ তাআলার আয়াত পড়ে শোনান, আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করেন,
শোনান।
ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করেন।
সুবহানাল্লাহ।
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তাদেরকে কিতাবের শিক্ষা দেন এবং হিকমতের শিক্ষা দেন।
সুবহানাল্লাহ।
কিতাবের শিক্ষা দ্বারা কোরআন শরীফ উদ্দেশ্য, কোরআনের শিক্ষা দেন, এবং হিকমত দ্বারা কি উদ্দেশ্য? তো উলামায়ে কিরামগণ বলেছেন হিকমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুন্নাত এবং হাদিস।
সুবহানাল্লাহ।
অর্থাৎ কোরআনে পাকেরও শিক্ষা দেন এবং নিজের হাদিস এবং সুন্নাতেরও শিক্ষা দেন। ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা এর পূর্বে পদভ্রষ্ট ছিল, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার পূর্বে এরা পদভ্রষ্ট ছিল, এদেরকে হিদায়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি এরা পাচ্ছে, আল্লাহ পাক হুজুরের মাধ্যমে তাদেরকে হিদায়াত দিচ্ছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ গুমরাহি থেকে বের হয়ে আল্লাহর দিকে চলে আসে, এবং আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন এবং কোরআন শরীফে জায়গায় জায়গায় মুমিনদেরকে, লোকদেরকে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, হে মুমিনগণ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মান্য করো। অর্থাৎ নিজের সাথে রাসূলের কথা বলেছেন, আমার কথাও মানো এবং আমার রাসূলের কথাও মানো, কেননা আল্লাহ এবং রাসূলের হুকুম মান্য করা একই জিনিস। তারপর আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, ইরশাদ করলেন, এবং যা কিছু তোমাদেরকে রাসূল দান করবেন তা তোমরা গ্রহণ করে নাও, এবং যা থেকে রাসূল নিষেধ করবেন তা থেকে তোমরা বিরত থাকো। হুজুর যা দিবেন তা নাও, আর যা থেকে নিষেধ করবেন সেটা থেকে বিরত থাকো। তারপর এক জায়গায় বললেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা, হে হাবিব আপনি বলে দিন যে হুকুম মান্য করো আল্লাহ এবং তার রাসূলের।
জি,
আনুগত্য মানে কি? হুকুম মান্য করা, যে যা হুকুম দিবে সেটা মান্য করা। তো হুকুম মান্য করো কার? আল্লাহ এবং রাসূলের। কেননা কেউ যদি রাসূলের হুকুম মান্য না করে তাহলে সে খোদারও হুকুম মান্য করতে পারবে না, অর্থাৎ রাসূলের হুকুম মান্য করা ব্যতীত খোদার হুকুম মান্য করা যায় না, রাসূলের হুকুম মান্য করতে হবে।
জি,
আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই ব্যাপারে অনেকগুলো হাদিসে করিমে ইরশাদ করেছেন। এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, এবং যে আমার অবাধ্য হলো বা আমার নাফরমানি করলো সে মূলত আল্লাহ তাআলারই নাফরমানি করলো। আর এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অনেক সুন্দর ইরশাদ, যে আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে।
সুবহানাল্লাহ।
কিন্তু তারা জান্নাতে প্রবেশ করবে না যারা অস্বীকার করবে। তো সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারকারী কারা, অস্বীকার কারা করবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে আমার আনুগত্য করলো
জি
সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করলো না, মানে আমার অবাধ্য হলো, আমি যে হুকুম দিলাম সেটা মান্য করে নাই, আমার অবাধ্য হলো, বললেন যে সেই অস্বীকার করলো, আর যে যে অস্বীকার করলো সে জাহান্নামে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে না। তো এখান থেকেও আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের গুরুত্ব কতটা, যে যে আনুগত্য করবে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে, যে করবে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা, মদিনা শরীফের কিছু ইহুদিরা ছিল যারা বলতো যে আমরা তো হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর এবং উনার দিনের উপর আছি, তো আমরা এই রাসূলের আনুগত্য কেন করব,
কেন করব,
আমরা তো আগে থেকেই আল্লাহর নৈকট্যে পৌঁছে গিয়েছি, আল্লাহর নৈকট্য অর্জন করে
আল্লাহ তাআলার হুকুম পালন করেই আসছি,
করেই আসছি। তো এই রাসূলের আনুগত্য করার আমাদের কি প্রয়োজন? তখন আল্লাহ পাক কোরআন শরীফের এই আয়াত নাযিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম।
রাইট,
বললেন হে হাবিব আপনি বলে দিন
জি,
তোমরা যদি আল্লাহকে ভালোবাসার কথা বলছো, যে তোমরা আল্লাহকে ভালোবাসো, আর এটাও বলছো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কারণ আমরা তো নবীগণের
বংশধর,
তো এখন আপনি বলে দিন তাকে যে যদি এটা বলছো তোমরা আল্লাহকে ভালোবাসো, তো আমার কি করো, আনুগত্য করো, আমার অনুসরণ করো, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন।
অর্থাৎ
তোমরা বংশধর হলেও এখন আমি যে রাসূল পাঠিয়েছি ইনার উপর ঈমান আনতে হবে, যদিও তোমরা উনাদের বংশধর, কিন্তু এই রাসূলের উপর ঈমান আনতে হবে। এই রাসূলের উপর ঈমান আনা ব্যতীত আর কোনো রাস্তা
নেই
তোমাদের কাছে, আর কোনো রাস্তা নেই। একটা অনেক সুন্দর শের আলা হযরতের ভাই মাওলানা হাসান রেজা খান রহমতুল্লাহ আলাইহি বলেন,
সুবহানাল্লাহ,
যে আল্লাহ কা মাহবুব বনে জো তুমে চায়, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবে সে আল্লাহর মাহবুব হয়ে যাবে
জি।
আর তারপরে বলেন, আর উসকা তো বয়া হি নাহি কুছ তুম জিসে চাহো, অর্থাৎ হুজুরকে যে ভালোবাসবে সে আল্লাহর মাহবুব হয়ে যাবে, আর হুজুর নিজে যাকে ভালোবাসবেন তার মর্যাদা কেমন হবে,
আবু বকর হয়ে যাবে,
সে আবু বকর হয়ে যাবে, সে উমর হয়ে যাবে, সে উসমান হয়ে যাবে, সে আলী হয়ে যাবে।
আল্লাহ,
তো এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের গুরুত্ব। আল্লাহ পাক এক জায়গায় ইরশাদ করেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর ইতাআত করো, ইতাআত মানে আনুগত্য,
আনুগত্য
আরবিতে ইতাআত বলা হয়, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়ার রাসূলা এবং রাসূলের আনুগত্য করো, ফা ইন তাওয়াল্লাউ যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। তো রাসূলের উপর তো শুধু তাই ছিল, মানে যেটা ওনার উপর পৌঁছানো আবশ্যক ছিল
জি
সেটা তিনি পৌঁছে দিয়েছেন, আর তোমাদের উপর যেটা আছে, তোমাদের উপর যেটা আবশ্যক সেটা তোমাদের উপর, তো তোমরা যদি ইতাআত করো তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে। আমার রাসূলের উপর শুধু পৌঁছে দেওয়ার কাজ ছিল, আমার রাসূল শুধু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ যেটা ছিল সেটা পৌঁছে দিয়েছেন, এখন যদি তোমরা ইতাআত করো, ফরমাবরদারি করো, আনুগত্য করো, হিদায়ত পাবে, আর যদি ইতাআত না করো, আনুগত্য না করো, তাহলে তোমরা গুমরাহ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও ইরশাদ করলেন যে আমার উদাহরণ তোমাদের মাঝে এমনই, যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো এবং যখন আগুন সে প্রজ্বলিত করলো, তো আগুন যখন আমরা জ্বালাই তো আশেপাশে কীট পতঙ্গ চলে আসে না,
আলো দেখে,
আলো দেখে কীট পতঙ্গ চলে আসে, এবং সঙ্গে কী হয়, ওই কীট পতঙ্গের মধ্যেই পড়ে যায়, আগুনের মধ্যে পড়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার উদাহরণ এমনই, যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো আর কীট পতঙ্গগুলো আশেপাশে চলে আসলো, তো সে ব্যক্তি কী করে, কীট পতঙ্গকে সরায় যাতে ওই আগুনের মধ্যে না পড়ে যায়। বললেন আমিও তেমনই, তোমরা জাহান্নামের দিকে এভাবেই চলে যাচ্ছ, ধাবিত হচ্ছ, এভাবে ওই পতঙ্গরা আগুনের দিকে যায়, আর আমি তোমাদেরকে কি করছি, সেখান থেকে বাঁচাচ্ছি, কিভাবে বাঁচাচ্ছি, আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি যে এটা করো, এটা করো না, তো যে করবে সে আগুন থেকে বেঁচে যাবে,
বেঁচে যাবে,
আর যে অবাধ্য হবে, যে নাফরমানি করবে, সে আগুনে চলে যাবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, চমৎকার কথাগুলো আনুগত্যের ব্যাপারে শুনছিলাম, আল্লাহ তাবারক ও তাআলার আনুগত্য আর রাসূলের আনুগত্য। যেহেতু আজকের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও আদব, চমৎকারভাবে কোরআনে পাকের আয়াত এবং এর তর্জমা আমরা শুনলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াতে কারিমা এবং হাদিসে মোবারাকার মধ্যে ইরশাদ করেছেন যে আমার আনুগত্য করো যদি আল্লাহকে তোমরা পেতে চাও। আনুগত্য এমন একটা বিষয়, যদি বিড়াল মনিবের আনুগত্যশীল হয়ে যায় তবে মনিব সেই বিড়ালকে নিজের সাথে বসিয়ে খাবার দেয়, মনিব সেই বিড়ালকে নিজের সাথে বেড়াতে নিয়ে যায়, মনিব সেই বিড়ালকে নিয়ে নিজের গাড়িতে বসায়, কেননা সে আনুগত্যশীল বিড়াল, তাই না? এটা ছিল একটা বিড়ালের উদাহরণ। যদি সেই মানুষ রবের আনুগত্যশীল হয়ে যায়, যদি সেই উম্মতি নবীর আনুগত্যশীল হয়ে যায়, অবশ্যই উম্মতকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফাত করে জান্নাতে নিয়ে যাবেন, আর সেই আনুগত্যশীল বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। যেভাবে বিড়ালের উদাহরণ আমি দিয়েছি, হাসান ভাই আছেন, কিছু কথা হাসান ভাই থেকে শুনি, এরপর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين। আলহামদুলিল্লাহ, শুনছিলাম অনেক সুন্দর আলোচনা করছিলেন, অসংখ্য কোরআনের আয়াত আমার ভাই উপস্থাপন করলেন, যে এখানে বারবার বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা শুধু কোরআনের অসংখ্য জায়গায় নিজের ইতাআতের সাথে আল্লাহ
রাসূলের ইতাআত নিয়ে আসছে।
এখানে প্রশ্ন যে আল্লাহ তাআলার আল্লাহ রাসূলের তো ইতাআত হয় কিরকম? আপনি হুজুরের বাণীও মানতে পারবেন, হুজুরকে অনুসরণও
করতে পারবেন,
কিন্তু আল্লাহকে অনুসরণ
করা যাবে না।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আমাকে পাওয়ার, আমাকে মানার, আমার হুকুম মানার একমাত্র পথ হলো কে?
আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যে কোনো আমলের কথা চিন্তা করুক বা সফলতার কথা যদি সে চিন্তা করে, সে নিশ্চয়ই ভুলের মধ্যে রয়েছে, এটা কখনোই সম্ভব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছেড়ে দিয়ে যদি কেউ বলে আমি কোরআন মানছি বা হাদিস মানছি, আসলে এটা হুজুরকে মানা হবে না। এই জন্য হুজুরের অনুসরণ অত্যন্ত জরুরি। এবং সাহাবায়ে কেরাম এগুলোকে কীভাবে আমল করেছেন, এগুলো যদি আমরা কিতাব পড়ি তো আমাদের চক্ষু খুলে যাবে এবং আমাদের উৎসাহ জাগবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটি মিশকাতুল মাসাবিহ শরীফের 4375 নং হাদিস শরীফ। এখানে এক সাহাবি রসুল, উনি একটি স্বর্ণের আংটি পরা ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে তিনি একটু রাগান্বিত হলেন এবং অসন্তুষ্ট হলেন, সেটা তার থেকে খুলে ফেলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মাঝে কি কেউ এটা পছন্দ করে যে সে আগুনের কয়লা তার
হাতে রাখবে?
তো স্বাভাবিক এটা কেউ পছন্দ করে না। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন, হুজুর তাশরিফ নিয়ে অন্য জায়গায় গেলেন, তখন ইনাকে অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন আপনি একটা কাজ করেন, আপনি সেটা উঠিয়ে নেন,
অন্য কাজে ব্যবহার
করেন, বিক্রি করে আপনি এটা থেকে উপকার গ্রহণ করেন। তিনি বললেন না, আমি এই কাজটা করব না, কারণ যেটা থেকে রসুল নিষেধ করেছেন, যেটা রসুল অপছন্দ করেছেন, সেটাকে আমি আর কখনো নিব না, যদিও কাজটা জায়েজ ছিল। কিন্তু সাহাবায়ে কেরামের আনুগত্য, হুজুরের প্রতি আদব, হুজুরের প্রতি ভালোবাসা, এগুলো কোনো মিসাল হয় না, এগুলো কোনো মিসাল আপনি আবার দেখাতে পারবেন না। এমনিই তো আমরা একটু মহাব্বত দেখালে বলে হুজুর আপনারা একটু বেশি করেন, এমনি আমরা একটু কী করি, বেশি করি। আসলে সাহাবায়ে কেরামের আনুগত্যের ধারে কাছেও আমরা যাওয়া সম্ভব না। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, হে আবু দারদা, তুমি যখন কথোপকথন করো হাসো কেন? তোমাকে তো মানুষ বেকুব বলবে, বোকা বলবে, মানুষ সবসময় কি হাসে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে হুজুর অধিকাংশ সময় মুচকি হাসতেন এবং হুজুর যখন কথোপকথন করতেন তখনও মুচকি হাসতেন। তো আমি হুজুরের এই অনুসরণকে অবশ্য অনুসরণ করব,
আল্লাহ
আমি এটাকে ছাড়বো
না।
মানুষ মন্দ বলুক ভালো বলুক, মানুষের দৃষ্টিতে আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে কাজটা কেমন,
রাইট?
যদি হুজুর কবুল করে নেয়, যদি সেটা হুজুরের সুন্নত হয়, তাহলে বুঝতে হবে এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর মানুষ যেখানেই যাক, পৃথিবীর মানুষ যেমনই বলুক, আপনি একটু চিন্তা করে দেখেন, ইসলামের যেই আমরা নিয়মকানুনগুলো করি, মিসওয়াক করা,
জি,
বিজ্ঞান এখন বলছে যে এটার উপকারিতা আছে। আপনি আগে যদি চিন্তা করেন যে মিসওয়াক লাঠি দিয়ে দাঁত মাজাটা কেমন, এগুলো তো কোনো ভিত্তি নাই, মানে যারা বিরুদ্ধ আচরণকারী তাদের মন্তব্য। কিন্তু আজকে যদি আপনি আসেন, প্রত্যেকটা সুন্নতের পিছনে কী আছে, হিকমত
রহস্য রয়েছে।
যেমন আপনি আমরা ঘাড় মাসাই করি, ইউরোপের একজন অমুসলিম এবং সে টিচার, তার একটা প্রশ্ন হলো ইসলামের প্রত্যেকটা জিনিস আমার বুঝে আসতেছে, এগুলোর এক একটার পিছনে হিকমত আছে, যে তোমরা ঘাড় মাসাই করে এটার হিকমত কি, একজন মুসলমানকে
কেন
প্রশ্ন করলেন? কিন্তু তিনি এটার উত্তর দিতে পারলেন না। পরবর্তীতে ওই প্রফেসর ক্লাসের মধ্যে যখন ক্লাস করাচ্ছেন, তো তখন উনি যখন জানতে পারলেন যে যারা মানে প্রতিদিন মানে কয়েকবার ঘাড়ের মধ্যে পানি স্পর্শ করাবে, তো তারা মানসিক রোগ থেকে নিরাপত্তা পাবে।
আল্লাহ,
এটা যখন তিনি পড়লেন তখন বুঝলেন যে মুসলমানদের ঘাড় মাসাই করা এটাও অনর্থক না।
রাইট,
এটার মধ্যে কি রয়েছে?
হিকমত রয়েছে।
এক কথায় হুজুর যা আমাদেরকে দিয়ে গেছেন, এগুলোর মধ্যে চোখ বন্ধ করে আমাদের কোনো দিকে এদিকে তাকানোর দরকার নাই, ওদিকে তাকানোর দরকার নাই, বরং আমরা যদি হুজুরের প্রত্যেকটি আদাকে আদা করি, অনুসরণকে অনুসরণ করি, ইনশাআল্লাহুল করিম আমরা সফলতা পাবো।
দুনিয়া তো সফল হব আমরা এবং আখেরাত
আখেরাত সফল,
দুনিয়াতে নয় এর সফলতা আখেরাতও রয়েছে। আজকে মানুষ যাদের সম্মান করছে, মানুষ আজ ওলামা ইকরামকে সম্মান করছে, হুজুরদেরকে সম্মান করছে, কেন করছে? তাদের মধ্যে আল্লাহ রসুলের সুন্নত আছে। আপনি আলিম আছেন কিন্তু সুন্নত আপনার মধ্যে নেই, আপনাকে কেউ সালাম দিতে চাইবে না, কেননা আপনার মধ্যে সেই ভালোবাসাটা জাহিরিভাবে প্রকাশ পাচ্ছে না যে আপনি একজন আলিমই দিন। আলিম আছেন কিন্তু সুন্নতের উপর আমল নেই, তো মানুষ সম্মান করবে না, এই জন্য সাধারণ একজন মানুষ মনে হয়। আপনি গায়রে আলিম, আলিম না কিন্তু সুন্নতের উপর আমল করছেন, মানুষ মনে করবে আপনি বড় মাপের একজন আলিমই দিন, সম্মান করবে সুন্নতের কারণে। কারণ সুন্নত আছে বিধায় সম্মান করছে, আলিম কিন্তু সুন্নত নাই সম্মান করছে না, মানুষ মনে করবে সাধারণ একজন মানুষ এরকমের। তো সুন্নত আমলে আনুগত্যতে আদবে দুনিয়াতেও কামিয়াব আছে এবং আখেরাতেও কামিয়াবি রয়েছে। আমির হামজা ভাইয়ের কাছে আসবো আবারও, একটি নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শকের কলগুলো শোনার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি
আল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যা চাই বেতো মেচো না, জানি বেতো মেনাও না, যা চাই বেতো মেচো না, জানি বেতো মেনাও না। দুনিয়ার হে মুকুট ধারী, চলো পরিতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে, পরিতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে, বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে। সিংহাসনের বসার সর পুরনে হত আমার সিংহাসনের বসার শক পুরন হত আমার, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দারে, পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীর দারে, পরিতাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে, বলতাম মনে ব্যথা আমি প্রিয় নবীর দারে, বলতাম মনে ব্যথা আমি প্রিয় নবীর দারে। পড়তো অশ্রু বেয়ে আমার দুটি নয়ন হাতে, পড়তো অশ্রু বেয়ে আমার দুটি নয়ন হাতে, পেতাম যদি তোমার প্রিয় নবীর দারে পেতা আমি যদি নবীর দিদার প্রিয় নবীর দারে পড়তাম যদি দুরুদ আমি পড়তাম যদি সালাম পড়তাম যদি দুরুদ আমি পড়তাম যদি সালাম হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দারে হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দারে হতাম কেমন আনন্দিত প্রিয় নবীর দারে পড়তাম যদি যেতে আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে বলতাম মনের ব্যথা আমি প্রিয় নবীর দারে
আল্লাহ তাবারক ও তাআলা ওই সকল দুঃখী মানুষদের ভাগ্যে মদিনা লিখে দেখে অনেক বড় আশা মানুষের অন্তরে, একবার যদি সেখানে গিয়ে দুরূদ শরীফ পড়তে পারতাম, যার কদমে দাঁড়িয়ে সালাম দেওয়া সৌভাগ্যের ব্যাপার, তার কদমে দাঁড়িয়ে যদি সালাম দিতে পারতাম। আল্লাহ তাবারক ও তাআলা ওই সকল আশিকদের সফর, মদিনার সফর নসিব করুক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় ফিরব। জি, কল শুনিয়ে দিই।
মামুদরানা, আমরা আমাদের পরিবারের সবাই দেখি মাদানী ফেলেন, ইনশাআল্লাহ খুব ভালো লাগে, আমি খুব পছন্দ। আপনাদের যে বিষয়গুলি নেওয়া হয় আমাদের কাছে খুব ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী ফেলেন দেখতে পাই।
দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক আপনাদেরকে, সব সময় দোয়া আপনাদের জন্য। জি, পরবর্তী কল দেন।
আমার নাম তাজুল, আমি এখানে আতে রসুল শুনতে চাই, সেটি হলো ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী।
ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, চমৎকার এক কালাম শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আমির হামজা ভাই সাথে আছেন, অবশ্যই শোনাবো। জি, পরবর্তী কল।
কিশোরগঞ্জ কোরগাঁও, আমি মাদানী চ্যানেল আজকে প্রথমেই দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে, আমি অনুষ্ঠানটা দেখতেছি, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আজকে প্রথমেই আপনি দেখছেন, যদি ভালো লেগে থাকে পরিবারের সবাইকে মাদানী চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহ দিবেন, তারাও মাদানী চ্যানেল দেখবে, শিখবে, জানবে। পরবর্তী কল দেন।
আমার নাম হচ্ছে মোহাম্মদ মারুফ হোসেন মুনিমু, রাজশাহী থেকে বলছি। আমি আমি শুনতে চাই হাসিয়া বিজালাল্লাহ মাফি গদি গলিলা নূর হুমুসাল্লিলা লা ইলাহা ইল্লাল্লাহ।
মাশাআল্লাহ, শোনাবো আপনাকে ওই কালাম, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ও তাআলা সাথেই থাকুন আপনি। পরবর্তী কল দেন।
আমার নাম হেলাল, আপনাদের অনুষ্ঠান আমাদের ভালো লাগে, আমার পরিবার সবাই মিলে দেখতেছি আমরা, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। চমৎকার কয়েকটি কালামের অনুরোধ এসেছে আমাদের কাছে, আমরা ইনশাআল্লাহ তাআলা কালাম শোনাবো আপনাদেরকে, আল্লাহ চাই। জি, আরেকটি কল দেন।
মোহাম্মদ নীরব, রাজশাহী। আমি একটা কথা শুনতে চাই, প্রিয় নবীর প্রতি মদিনা আমার বাগান।
প্রিয় নবীর কোকিল আমি, মদিনায় আমার বাগান। আল্লাহ তাবারক ও তাআলা সেই মদিনাতে বারবার বারবার যাওয়া আসার ব্যবস্থা করে দিক। শুনবো অনুরোধের কালামগুলো আমির হামজা ভাই থেকে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনা ফজলুর রাবি ভাই থেকে শুনতে চাই। আজকের যে বিষয় আমরা নিয়েছি, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদব, আউলিয়ে কেরাম সর্বপ্রথম তো সাহাবায়ে কেরাম, সর্বোচ্চ আদব ও আনুগত্য যারা করেছেন ফজলুর রাবি ভাই, তারা তো সাহাবায়ে কেরাম, তাদের চাইতে তো পৃথিবীতে তারা সাহাবি হওয়ার সেই মর্যাদা লাভ করেছেন আল্লাহ রসুলকে দেখে। তো সর্বোচ্চ আনুগত্য আদবের তারাই দেখিয়েছেন, তারাই ছিলেন। এরপরে ধীরে 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 যে সকল ব্যক্তিদের আলোচনাগুলো আমরা শুনি, তারা আমাদেরকে শিখিয়েছেন, দেখিয়েছেন, তাদের জীবনী অধ্যয়ন করলে আমরা এটাই পাই। ফজলুর রাবি ভাই, এই বিষয়গুলো নিয়ে যদি আরও কিছু কথা আলোচনা শোনাতেন আমাদেরকে।
যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকও রয়েছে উম্মতের উপর। অনেকগুলো হক আছে উম্মতের উপর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হক আছে। যেভাবে আমরা বলি না এটা আমার হক, এটা আমার অধিকার, তো আমাদের নবীরও তো অধিকার আছে। বিশেষ করে পিতামাতা বলে যে এটা তো আমাদের হক, তোমরা আমাদের হক আদায় করো না। তো সবচেয়ে বেশি অধিকার তো এবং সবচেয়ে বেশি হক তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে এই উম্মতের উপর। তিনি যেমন আমাদের উপরে এহসান করেছেন, আর কে করেছে? আর কেউ নেই এমন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন প্রাণ থেকে আদব করা, সম্মান করা, এটা একজন উম্মতির কর্তব্য, দায়িত্ব। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ পাক নিজেই তার হাবিবের আদব করতে বলেছেন। ঠিক আছে। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী দেখি তো দেখা যায় যে হযরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলাম। আমি আমার বাবার সাথে ছিলাম একটা উটে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এক উটে। মানে হযরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার বাবার উটে ছিলাম।
জি।
তো আমার উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের আগে চলে যাচ্ছিল।
আচ্ছা।
মাঝে মধ্যে তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে হযরত আবদুল্লাহ বিন উমরকে ছাড়ি দিয়ে বললেন, মানে এটা হয় না, সে মানে রাগ হয়ে বললেন যে হে আবদুল্লাহ, কী করছো তুমি? বারবার তোমার উট হুজুরের উটের আগে যাচ্ছে কেন? কোনো মানুষের জন্য এটা শোভা পায় না যে সে হুজুরের আগে যায়। এই আদব এবং সম্মান সাহাবায়ে কেরামগণ নিজের সন্তানদেরকে শিখাতেন।
জি।
যেটা আজকে অনেক ঘাটতি রয়েছে, আমরা সব কিছু শিখাই কিন্তু এটা আমরা আজ শিখাই না। অথচ আমরা সাহাবায়ে কেরামের জীবনী যদি দেখি তাহলে তারা তাদের জীবনীতে দেখা যায় তারা নিজের সন্তানকে প্রিয় নবীর আদব শিখাতেন, সম্মান শিখাতেন, প্রিয় নবীর ভালোবাসা শিখাতেন। কারণ তারা জানতেন এটাই হচ্ছে আসল, এটাই হচ্ছে মূল। আর আমরা যদি কোরআন শরীফ দেখি তো আল্লাহ পাক নিজেই বান্দাদেরকে আদব শিখাচ্ছেন দরবারে রিসালাতের।
আল্লাহ
কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের আগে বাড়বে না,
অগ্রসর হবে না,
অগ্রসর হবে না, অগ্রগামী
হবে না,
হবে না। কেন? তোমাদের জন্য অপরিহার্য যেন মূলত তোমাদের থেকে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অগ্রগামিতা সম্পন্ন না হয়, না কথা হয় না কাজে। কথার মধ্যেও আগে বাড়বে না, কাজের মধ্যেও আগে বাড়বে না। অগ্রগামী হওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব ও সম্মানের পরিপন্থী। যদি অগ্রগামী হয়ে যাবে এটা তো হুজুরের আদবের পরিপন্থী। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিনয় প্রকাশ ও আদব রক্ষা করা অপরিহার্য, মানে ফরজ। কিছু সংখ্যক লোক কি করেছিল, ঈদুল আজহার দিনে, কুরবানির দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেই কুরবানি করে দিল।
আচ্ছা।
জি। তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে আল্লাহ এবং রাসূলের আগে বাড়বে না। দেখেন তারা আগে বেড়েছে রাসূলের, কিন্তু আল্লাহ কি বলছেন,
হুকুম করেছেন আল্লাহ তাআলা আগে
না বাড়বে, আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। অর্থাৎ সব জায়গায় আল্লাহ পাক নিজেকেও রেখেছেন, অর্থাৎ আমার হাবিবের আগে বাড়া মানে আমার আগে বাড়া। কথা বলেছেন আমার হাবিবের নাফরমানি করা, আমার নাফরমানি করা, অর্থাৎ আমার নাফরমানি করলে যেভাবে তোমাদের উপর আযাব হবে, ঠিক আমার হাবিবের নাফরমানি করলেও তোমাদের উপর
আযাব আসবে। রাইট,
আযাব হবে। তারপর আমরা যদি সাহাবায়ে কেরামের আদব দেখি, এবং প্রথমত আল্লাহ পাক সব জায়গায় তার তার বান্দাদেরকে কি করেছেন, মানে পথ নির্দেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন যে আমার হাবিবকে কিভাবে সম্মান করবে। এক জায়গায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কা জাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদারগণ, নিজেদের কণ্ঠস্বরকে, নিজেদের কণ্ঠস্বরকে উচ্চ করো না ওই অদৃশ্যের সংবাদদাতা নবীর কণ্ঠস্বরের উপর।
আল্লাহ,
তোমরা নিজেদের কণ্ঠস্বর হুজুরের
আওয়াজের চেয়ে উচ্চ করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এবং তার সামনে চিৎকার করে কথা বলো না, যেভাবে পরস্পরের মধ্যে কথা বলো,
নিজেরা মানে নিজেরা
নিজেদের মধ্যে যেভাবে পরস্পরের মধ্যে চিৎকার চেঁচামেচি করো, হুজুরের সামনে এটা করো না, যেভাবে পরস্পরের মধ্যে করো, যেন কখনো তোমাদের কর্মসমূহ যেটা তোমরা আমল করছো যেন তোমাদের আমল সমূহ নিষ্ফল না হয়ে যায়, আর তোমাদের খবরই থাকবে না। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি হয়ে যাওয়া এটা এমন গুনাহ যে তোমরা যে
আমল করছো,
অতীতে আমল করেছো, এটা এক মুহূর্তে শেষ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, তোমরা তোমাদের খবরও থাকবে না,
খবরও থাকবে না। রাইট।
আজ দেখেন অনেক মানুষ নাউযুবিল্লাহ প্রিয় নবীর গুস্তাখি করছে, প্রিয় নবীর বেয়াদবি করছে, কিন্তু এটা মানতে রাজি না। তারা মনে করে আমরা ঠিক আছি, অথচ প্রিয় নবীর বেয়াদবি যেখানে হয়ে গেল আপনার আমলও সেখানে বরবাদ হয়ে গেল, আপনার খবরও নাই।
রাইট রাইট।
আর আপনি তওবাও করছেন না, আর যদি তওবা ছাড়া আপনি দুনিয়া থেকে চলে যান আপনার অবস্থা কি হবে?
কি হবে?
যখন এই আয়াত নাজিল হলো সাহাবা ইকরামদের অবস্থা কি ছিল? জাকির ভাই, সাহাবা ইকরামদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তারা এত আস্তে কথা বলতেন হুজুরের দরবারে যে আরো একবার জিজ্ঞাসা করতে হতো কি বলেছেন আবার বলেন। মানে এটা তাদের ভয় ছিল যে আবার যদি আওয়াজ একটু উঁচু হয়ে যায় আমাদের তো সব আমল শেষ হয়ে যাবে। এটা ছিল আদব। একটা ঘটনা রয়েছে অনেক সুন্দর ঘটনা, হুদাইবিয়ার সন্ধির ঘটনা। তো সেখানে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি।
জি।
তো তিনি কুরাইশদের পক্ষ থেকে এসেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরার উদ্দেশ্যে বের হয়েছিলেন মদিনা শরীফ থেকে 1400 সাহাবায়ে কিরামকে নিয়ে,
সুবহানাল্লাহ,
যে উমরা করবেন। কিন্তু যারা মক্কার কুরাইশ ছিল, হ্যাঁ মক্কার অমুসলিমরা, তারা মনে করলো কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের উদ্দেশ্যে আসছেন, তারাও কি করলো এখানে
তৈরি
হলো যুদ্ধের জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে গিয়ে বলে দাও যে আমরা যুদ্ধের জন্য আসছি না, আমরা উমরা করার জন্য আসছি, আমরা উমরা করে চলে যাব। কিন্তু তারা আসতে দিবে না, তারা আসতে
উমরা করতে দিবে না,
উমরা করতে দিবে না। এখানে প্রথম ঘটনা হলো কি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে তারা বললো যে আপনি তো চলে এসেছেন, আপনি উমরা করে নেন।
জি।
তিনি বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে আমি যদি এখানে এক বছরও থাকি তারপরে আমি উমরা করব, হুজুরকে ছেড়ে আমি উমরা করব না।
সুবহানাল্লাহ।
আমাদের সব আমল হুজুরের সাথে, হুজুরকে ছেড়ে আমরা কোনো আমল করব না,
এটা হতেই পারে না। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে নেই আর আমি উমরা করব, আমার নবীর অগ্রগামী হব ইবাদত, এটা তো হয় না। আমার আগে কর, নবীর আগে করব।
কাবাকে পেয়েছি হুজুরের মাধ্যমে,
জি জি,
সুবহানাল্লাহ, ইসলাম পেয়েছি
হুজুরের মাধ্যমে, হুজুরকে ছেড়ে আমি কেন করব। আচ্ছা, তারপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনেকদিন পর আবার চলে আসলেন। তারপর যখন সন্ধির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা উমরার উদ্দেশ্যে এসেছি, ঠিক আছে, এখন আমরা চাই সন্ধি করতে, ঠিক আছে, আমরা কোনো যুদ্ধ চাই,
মীমাংসার মধ্যে
মীমাংসা যেতে চাই। তাদের পক্ষ থেকে একজন আসলো, উরওয়া বিন মাসউদ, সে বড় ছিল অনেক তাদের মধ্যে। সে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছে, যেহেতু সে অনেক বৃদ্ধ ছিল, তো সে কথা বলার মানে কথা বলতে বলতে হুজুর সাল্লামের দাড়ি ধরছিল বারবার। এদিক থেকে একজন সাহাবি হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, তিনি কি করলেন, নিজের তরবারির
হাতে নিলেন,
তরবারির যে ইয়া হয় না, যেটা আমরা ধরি,
জি,
ওটা থেকে মারলেন, বললেন হাত সরাও হুজুর সাল্লামের দাড়ি থেকে। অর্থাৎ এটা আদব যে এভাবে হাত দিতে পারবে না হুজুর সাল্লামের দাড়ি,
কথা বলছো আবার কেন হাত দিচ্ছো।
আর সে মনে করছিল আমি তো সবচেয়ে বড় এখানে,
বয়োজ্যেষ্ঠ,
বয়সে আমি বড়, এই জন্য সে হাত দিচ্ছিল। আচ্ছা, সে অনেকক্ষণ কথা বলল, তো যেহেতু সেখানে 1400 সাহাবায়ে কিরামগণ ছিলেন, সে পর্যবেক্ষণ করলো, অবজার্ভ করলো সাহাবায়ে কিরামের কর্মকাণ্ড, তারা করছে কি। যখন অনেকগুলো কথা বলার পর সে নিজের গোত্রের কাছে বা নিজের কমের কাছে গেল, সম্প্রদায়ের কাছে, মক্কায় যখন সে গেল, সে বলল কি জানেন, সে বলল আমি দেখে এসেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যেমন তার আদব করেন, যেমন বড় বড় বাদশাহের দরবারিরাও তার আদব করেন,
আদব করে না,
বললেন যে আমি কায়সার ও কিসরার বাদশাহদের কাছেও গিয়েছি, কিন্তু তাদের যে রাজপ্রাসাদের যে তাদের যে দরবারি, তারাও এমন আদব করে না,
ওই সকল বাদশাহদেরকে এত আদব করে,
এত আদব করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেমন আদব করে।
আল্লাহ,
কি আদব করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলেন তখন তারা সবাই চুপ হয়ে যায়। যেমন মনে করেন যদি একটা পাখি এসে বসে আবার উড়েও যাবে, তারা তাদের খবর থাকবে না,
খবর থাকবে,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন যখন কথা বলেন
আর এমন ভাবে তারা শান্ত থাকে,
শান্ত থাকে। আচ্ছা, তারপর বলেন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজের হুকুম দেন সাথে সাথে করে,
কে আগে করবে এটা নিয়ে,
ঠিক আছে, সাথে সাথে করে, আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করেন তো অজুর পানি যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ মুবারক থেকে অজুর পানি পড়ছে তারা জমিনে পড়তে দেয় না, এবং ওই অজুর পানি নিতে গিয়ে মনে হয় যে তাদের মধ্যে ঝগড়া লেগে যাবে,
আল্লাহ
কে আগে নিতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুথু মুবারক ফেলেন সেটাও জমিনে পড়ে না,
সুবহানাল্লাহ,
সাহাবায়ে কেরামগণ সেটা হাতে নিয়ে নেন,
আল্লাহ,
আর হাতে নিয়ে নিজেদের শরীরে মালিশ করেন, নিজেদের চেহারা মুবারকে লাগান। কোরআনের কোন আয়াতে আছে যে হুজুরের থুথু নিয়ে এভাবে করো, হুজুরের অজু অজুর পানি নিয়ে এটা করো? আছে, এটা সাহাবায়ে কেরামের ইশক ছিল,
ইশক ছিল,
ভালোবাসা ছিল,
ভালোবাসা ছিল।
বুঝা গেল আল্লাহ পাক তো কোরআন শরীফে তার হাবিবের আনুগত্য করার এবং হাবিবকে সম্মান করার নির্দেশ দিয়েছেন, আর সাহাবায়ে কেরামগণ জানতেন যে এটাই সম্মান,
এটাই সম্মান।
যদিও কোরআন হাদিসে হুকুম নাই যে হুজুরের থুথু নিয়ে হাতে মালিশ করো, মুখে মালিশ করো, কিন্তু তারা বলতেন যে মানে সম্মানের যেই যেই পর্যায়ে রয়েছে সাহাবায়ে কেরামগণ সবগুলো ফলো করতেন।
এখানে অনেকগুলো কারণও আছে, দর্শক শ্রোতাকে বলবো যে আয়াতে কারিমাগুলো আমরা শুনলাম বা যে ঘটনাগুলো শুনলাম হাসান ভাই, এর পিছনে কিন্তু বড় বড় ঘটনা রয়েছে। যেই আয়াতে কারিমার তর্জমা শুনলাম এর পিছনে বড় বড় ঘটনা আছে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সামনে অনেক সময় নতুন কিছু কাজ হঠাৎ চলে আসছে, যে রসুলের দরবারে আওয়াজের ব্যাপারটা যখন এই ঘটনা ঘটছে তখনই আল্লাহ তাবারকতালা আয়াতে কারিমা নাজিল করলেন। এরপর থেকে সাহাবায়ে কেরাম কি করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরা মোবারকে থাকে সাহাবায়ে কেরাম বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন, আমার রসুল নিজের ইচ্ছায় যখন বের হবেন তখন কথা বলবেন, কিন্তু ডাকা যাবে না, ডাকবেন না, তারা ডাকেন না। এই প্রত্যেকটা আয়াতের পিছনে কোনো না কোনো ঘটনা
আছে
আছে, আর এগুলো সাহাবায়ে কেরাম ইচ্ছাকৃতভাবে করতেন না। যখন নতুন একটা বিষয় সামনে আসতো আল্লাহ তাবারকতালা আয়াতে কারিমা নাজিল করতেন, সাহাবায়ে কেরাম ওই আয়াতকে অনুসরণ অনুকরণ করে একদম পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন আর আল্লাহ রসুলকে আনুগত্য আদব কীভাবে করতে হবে। যেই ঘটনা বললেন ফজলে রাব্বি ভাই, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 1400 সাহাবায়ে কেরামের উমরাতে আসার, এর পিছনে অনেক ইতিহাস,
অনেক
অনেক ঘটনা, অনেক লম্বা ঘটনা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমরা করতে আসছি, ইহরাম খুলে ইহরাম পরিবর্তন করে চলে যাব। আল্লাহ রসুল সেখানে বললেন, আজকের এই যে কষ্টটা হয়তো বা ইসলামকে অনেক দূরে নিয়ে যাবে। তাই হয়েছে পরের বছর, পরের বছর এমনভাবে ইসলামের শান ও মান বুলন্দ করে দিয়েছেন আল্লাহ তাবারকতালা, ইতিহাস এটা।
এবং জাকির ভাই, এই ঘটনাতেই আরেকটা মানে অনেক সুন্দর ঘটনা রয়েছে, যে যখন সন্ধি হলো তো সন্ধি নামা লেখার জন্য মাওলা আলীকে হুজুর সাল্লাম নির্দেশ দিলেন,
সুবহানাল্লাহ,
আলী সন্ধি নামা
লেখো,
চুক্তিপত্র লেখো। তো বললেন যে লেখো বিসমিল্লাহ রহমান রহিম। তো কাফিররা বলবো, কাফিররা বললো যে আমরা তো রহমানকে চিনি না, আপনারা লেখেন বিসমিকাল্লাহুম্মা, যেটা আপনারা আগেও আমাদের আর আপনাদের মধ্যে যে ইয়া ছিল আপনি এটাই লেখেন। তো হুজুর সাল্লাম বললেন মাওলা আলীকে এটাই লেখো। তারপর বললেন যে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। তো তারা বললো যে আমরা যদি আপনাকে রাসূল হিসাবে জানতাম বা মানতাম তাহলে তো কোনো ঝগড়াই ছিল না,
আল্লাহ তাআলার,
তাহলে তো আপনাকে আমরা উমরায় বাধা দিতাম,
বাধা দিতাম না,
ঠিক আছে। তো আপনি লেখেন মুহাম্মদ বিন আবদুল্লাহ। তো হুজুর সাল্লাম বললেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ বিন আবদুল্লাহ, অর্থাৎ আল্লাহর রাসূলও আমি এবং আবদুল্লাহর সন্তান,
সুবহানাল্লাহ।
তারপর মাওলা আলী তো লিখে দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আচ্ছা
হ্যাঁ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী এটাকে মুছে দাও এবং মুহাম্মদ বিন আবদুল্লাহ লিখে দাও, কেননা এখানে সন্ধি হচ্ছে, তারা যেটা বলছে সেটা মানো, কারণ আপনি যেটা বললেন যে এটা আমাদের হকেই ভালো হবে আগে গিয়ে, তো তারা এখন যেটা বলছে যে শর্ত দিচ্ছে সেটা মেনে নাও। মাওলা আলী বললেন হুজুর আপনার নাম মুছতে পারবো না,
এত বড় বেয়াদবি আমি করতে
পারবো, এই বেয়াদবি আমি করতে পারবো না,
অথচ
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার নাম মুছে দাও। তো মাওলা আলী বললেন যে এটাও কিন্তু ইশকের একটা মাকাম, ভালোবাসার একটা মাকাম, যে হুজুর বলছেন তারপরও তিনি বললেন হুজুর আমি পারবো না, অর্থাৎ আদব এমন, হুজুর আপনার নাম লিখে দিয়েছি আপনার নাম মুছতে পারবো না। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের নাম মুছে সেখানে মুহাম্মদ বিন আবদুল্লাহ লিখে দিলেন,
আল্লাহু আকবার।
এটা হচ্ছে দেখেন সাহাবায়ে কেরামের ইশক।
জি 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 জি, আজ আমরা তো বাস শুধু হয় না কি কাগজের বইয়ের পাতার মধ্যেই আমরা রয়ে গেছি, সেখান থেকে বের হওয়ার মতন সুযোগও এখন পর্যন্ত হয়তো বা পাচ্ছি না। সাহাবায়ে কেরামের ইশকে রসুলের কথা যখন শুনি, অনুরোধের কালামগুলো শুনে এরপর আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। জি আমির হামজা ভাই, অনুরোধের কালামগুলো শোনান আমাদেরকে।
প্রিয় নবীর গোলাম আমি, আমার
আসিবে আমার কাছে বিপদ আসিবে আমার কাছে তুমি থাকিতে হে নবী বিপদ আসিবে আমার কাছে তুমি থাকিতে হে নবী হসবি রাব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হসবি রাব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় আর সকল আশিকে তিনি হলেন নয়নমণি শয়তান তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله ভাগো আমার উজ্জ্বল কর
আমায় তুমি ডাকো হে মোর প্রিয় নবী, বুকে হুকি কাবা আর অন্তর জুড়ে
চমৎকার অনুরোধের কালামগুলো শুনছিলাম। আলোচনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্য ও আদব নিয়ে। হাসান ভাই সময় দেখতে দেখতে জি,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব সংক্রান্ত আমরা অনেক আলোচনা শুনলাম। এখন অনেকের প্রশ্ন জাগবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মুসলমানরা আদব করে না? প্রশ্ন থাকতে পারে, প্রত্যেক মুসলমানই কি করে নবীকে আদব করে?
জি,
এখন প্রশ্ন হলো যেই উম্মত বলে যে আল্লাহর পাশে নবীর নাম থাকা যাবে না, এটাকে কি আপনি আদব বলবেন? এটাকে কি আদব বলা যায়? কখনো না। যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা হুদাইবিয়ার সন্ধিতে শুনছিলাম যে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কাটতে চাচ্ছেন না, এটার উপরে যে আমি আঙুল দিব, সেটার উপর যে কলম চালাবো, এটা আমার পক্ষে সম্ভব নয়, এটা বেয়াদবি। একসাথে লেখা আছে শুধু সেখানে কী করবো, আমি কেটে দিব, এটা আমার পক্ষে সম্ভব
নয়।
ইশক আমার ইমান, আমার ইশক, আমার আদব আমাকে এটা কখনো অনুমতি দেয় না। এখন এটা কেমন ইমান, এটা কেমন আদব যে আমি বলছি আল্লাহর পাশে আল্লাহ রাসূলের নাম থাকতে পারবে না? এটা কি বেয়াদবি নয়?
একদম
অবশ্যই নয়, অবশ্যই বেয়াদবি, এতে কোনো সন্দেহ নেই। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আওয়াজ উঁচু করলে তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমরা জানবেও না। এখানে আওয়াজ উঁচু হওয়া কথা বলতে গিয়ে বেয়াদবিমূলক নয় কথোপকথনের সময়, এটা যদি বেয়াদবি হয় যারা হুজুরের ইলম নিয়ে প্রশ্ন তুলে, এটা কি আপনি কোন ধরনের আদব বলবেন?
ইমান, ইমান নিয়ে প্রশ্ন এখানে না, আদব তো তখনই প্রশ্ন, আদবের কথা তখনই আসবে যখন তার মধ্যে ইমান আছে।
ইমান আছে,
আপনি ইমানদার, কিন্তু আপনাকে আদব রক্ষা করতে হবে,
রক্ষা করতে হবে।
যখন এমন কোনো কথা বলেই দিল ইমান থেকে খারিজ হয়ে গেল, মুসলমান থেকে খারিজ হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে,
জি,
অর্থাৎ এটা থেকে তওবা না করবে, ফিরে না আসবে, ততক্ষণ আর আদব দিয়েই বা সে কি করবে, তাই
করবে,
বিষয় তো এটা,
জি। এরপরে আপনি এভাবে সাহাবায়ে কেরামের আমল একটা একটা যদি আমরা পর্যবেক্ষণ করি, মানে আমরা তো হুজুরের সাহাবায়ে কেরামরা যেভাবে আদব করেছেন তার কাছে আমরা যেতে পারবো না,
কখনোই না,
সম্ভব না। আপনি সাহাবায়ে কেরামের গুলো দেখেন, যে ফজলুর রাব্বিবা খুব সুন্দর করে বলছিলেন হুজুর এগুলো শিখার নাই, যে আমার আদব করার জন্য তোমরা কি করবা, থুতু গোয়ে আমার থুতু মুবারককে তোমরা শরীরে মালিশ করবা, পানিগুলোকে তোমরা বরকতান রেখে দেবা, আমার চুল মুবারক। আপনি এখন মানে ফিলহাল পুরো পৃথিবীতে অসংখ্য কায়রো, মিশরের কায়রো জাদুঘর সহ অসংখ্য জাদুঘরে হুজুরের আসবাবপত্র পাবেন, হুজুরের মুবারক জিনিসপত্র পাবেন, কারণ যেই বস্তুগুলো নবীদের সাথে সম্পর্কিত হয়ে যায় সেগুলোর আদব করাও জরুরি।
জি,
আপনি কোরআনের মধ্যে হযরত ইউসুফ আলী ইসলামের কামিজ, ওনার পোশাক মুবারক, এটাকে বলছেন যে আমার আব্বা জানের চক্ষুর মধ্যে স্পর্শ করলে আমার আব্বা জান কি করবেন, অর্থাৎ নবীর, তার নবীরা তো সাধারণ নয়, বরং নবীদের সাথে যেই বস্তুগুলো সম্পর্কিত হয় সেগুলোর আদব করতে হবে, নবীর আদব তো জরুরি জরুরি, প্লাস নবীর সাথে যেই বস্তুগুলো
সম্পর্কিত হবে
সেগুলোর আদব করাও জরুরি, যেটা সাহাবায়ে কেরাম করে দেখিয়েছেন। এখন এটা কোন আদব আপনি বলছেন, যে রসুলের জন্য দাঁড়াইলে তো আল্লাহর জন্য দৌড়াতে হবে, গাছে উঠে যেতে হবে, এটা তো নব্য জাহেলিয়াত কথাবার্তা।
যদি আমরা কোরআন ও হাদিসের দিকে তাকাই বা শরীয়তের দিকে তাকাই বা ইসলামের নীতিমালার দিকে তাকাই, তবে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানরা যা করে গেছেন আমাদের জন্য সেটাই দলিল। সাহাবা একরাম যে ইশকের পরিচয় দিয়ে গেছেন, সাহাবা একরাম যে আনুগত্যের পরিচয় দিয়ে গেছেন, সাহাবা একরাম যে আদবের পরিচয় দিয়ে গেছেন, এটাই আমাদের জন্য অনেক বড় দলিল, অনেক বড় বলতে পারি সাপোর্ট আমাদের জন্য। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানের ঘটনা দেখেন, সফরের রাত্রে যখন আল্লাহ রাসূল হিজরত করলেন, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশক বলে যে আমি কখনো সামনে যাই কখনো পিছনে যাই, একদম সুপরিচিত ঘটনা। তো সেখানে আপনি কি বলবেন, কোনটা বলবেন, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানের চাইতে কি আপনার অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি? কখনোই না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত্রে কখনো আগে যান কখনো পিছে যান, কখনো ডানে কখনো বামে। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপারটা কি এখানে, তো সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমার যখন মন বলে হয়তো বা শত্রু বাহিনীর সামনে থেকে আসতেছে তো আমি সামনে যাচ্ছি। এটা ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক, ভালোবাসা, যে যদি কোনো আঘাত আসে তীর আসে তবে যেন সেটা আগে সিদ্দিকের উপরে আগে আসে
আগে আসে।
তো এই যে বিষয়গুলো সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানরা যেটা রেখে গেছেন তাদের আনুগত্য আদব, সেটা আমাদের জন্য অনেক বড় দলিল। আজকের যে প্রোগ্রামের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আদব, আমরা সর্বপ্রথম এই বিষয়গুলো যখন শিখতে চাই তখন সাহাবা একরামের জীবনী অধ্যয়ন করব, এরপরে আউলিয়া একরামের জীবনী আমরা অধ্যয়ন করি যে তারা আল্লাহর রসুলকে কিভাবে আনুগত্য ও আদব করেছেন। আল্লাহ তাবারক ও তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Habib Salam Alayka Salawatullah Alayka Ya Nabi Salam Alayka Ya Rasul لاکھوں سلام شمع پزے میں ہدایت پہ لاکھوں سلام غوث اعظم امام تو پاون کا جلوہ اے شان قدرت پہ لاکھوں سلام مصطفیٰ سید اعلی حضرت پہ لاکھوں سلام جس نے نیکی کی دعوت کا جذبہ دیا جس نے نیکی کی دعوت کا جذبہ دیا اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جانِ رحمت
پہ لاکھوں سلام شمع بزم میں ہدایت پہ لاکھوں سلام.
الصلاۃ والسلام علیک یا رسول اللہ، الصلاۃ والسلام علیک یا حبیب اللہ. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک. الصلاۃ والسلام علیک یا نبی اللہ و علی آلک و اصحابک یا نور اللہ. لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ
علیہ وسلم. رحمت پرن হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার.